হংকংয়ে এখন আবার আর এক দফা সপ্তাহান্তের প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি পিছনের পানে ফিরে তাকাই তাহলে দেখতে পাই যে 1989 সালে তিয়েনআনমেন স্কোয়ারে যে আন্দোলন হয়েছিল, যেটা কিনা তখন গণতান্ত্রিক আন্দোলন বলে চিহ্নিত হয়, তারপরে অনেক জল গড়িয়েছে, অনেক পানি বয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাই যে হংকংয়ের কর্তৃত্ব হস্তান্তর করা হয়েছিল চীনের কাছে, সেটাও হয়ে গেল 22 বছর 1997 সালে। ইদানিং আবার শুরু হয়েছে, প্রথমে তো শুরু হলো যে বিচারার্থে চীনের মূল ভূখণ্ডের কাছে প্রত্যর্পণ আইনের বিরোধিতায়, তারপরে হংকংয়ের নির্বাহী কর্ত্রী ক্যারি ল্যামের পদত্যাগের দাবিতে, এবং এখন আবার হচ্ছে সংস্কারের দাবিতে। তো গোটা পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করবেন?
ধন্যবাদ। সমস্যাটি যেটি দাঁড়িয়েছে, আপনার 1997 সালে হংকংকে গণচীনের কাছে হস্তান্তর করা হয়। এর আগে হংকং আপনার 156 বছর ব্রিটিশদের অধীনে ছিল। এখন আমরা যেটা দেখেছি, যে সমস্ত দেশ ব্রিটেনের অধীনে ছিল, সেখানে এক ধরনের উপনিবেশিক শাসন এবং উপনিবেশিক শোষণ থাকলেও সেখানকার জনগণ যে সংগ্রামটা করেছিল উপনিবেশিকতার বিরুদ্ধে, সেই সংগ্রামের মধ্যে দিয়ে একটি গণতন্ত্রের চেতনা সেখানে ডেভেলপ করে। কিন্তু যখন চীনের কাছে হংকংকে হস্তান্তর করা হয়, তখন যেটা বলা হলো যে গণচীন এক চীন দুই নীতি বা দুই ধরনের রাজনৈতিক ব্যবস্থা বজায় রাখবে। অর্থাৎ গণচীনে একনায়কতান্ত্রিক শাসন থাকলেও হংকংয়ে তারা গণতান্ত্রিক ব্যবস্থা আগামী 50 বছর পর্যন্ত রাখবে। এই শর্তে ব্রিটেন কিন্তু গণচীনের কাছে হংকংকে 1997 সালে হস্তান্তর করে। কিন্তু পরবর্তীতে যে বিষয়টা দেখা গেল, যে হংকংয়ের যে জনগণ অনুভব করতে শুরু করলো যে গণচীন আস্তে আস্তে হংকংকে গণচীনের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, এবং গণচীনের যে ব্যবস্থা সেটিকে সেখানে সাথে হংকংয়ের ব্যবস্থাকে ইন্টিগ্রেট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এটাই কিন্তু চুক্তিতে অবশ্য ছিল। কিন্তু যেহেতু জনগণের মধ্যে একটা গণতান্ত্রিক একটা চেতনা সেখানে ডেভেলপ করেছে, সুতরাং তারা এই বিষয়টাকে দেখছে যে সম্পূর্ণ গণতন্ত্রহীন একটা সমাজ তৈরি হবে যদি হংকং গণচীনের সাথে মিশে যায়। ফলে মূল বিক্ষোভের মূল কারণটা কিন্তু এই জায়গাটাতে। আমরা 2014 সালে আমরা হংকংয়ে বিক্ষোভ দেখেছি, এখনো দেখছি, এবং এই বিক্ষোভটা এবার শুরু হয়েছে আপনি যেটা বললেন, যে বন্দি প্রত্যাপনের যে চুক্তি যেটা করতে যাচ্ছিল, বিলটা আনতে যাচ্ছিল, সেটাকে কেন্দ্র করে। কিন্তু পরবর্তীতে আপনার সেটা অনেক অ্যারেস্ট এবং বিভিন্ন কিছুর ফলে এটা আজকে নানা ফর্মে দানা বেঁধেছে। এবং আজকে এটার সাথে যে বিষয়টা আপনি একটু আগে উল্লেখ করলেন, যে সংস্কারের যে বিষয়টা, সেটা যুক্ত হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে 5টা দাবিতে আন্দোলন চলছে। এর একটি হচ্ছে যে বিলটিকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং সেটিকে ঘোষণা দিতে হবে। দ্বিতীয়ত, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সমস্ত চার্জ উঠিয়ে নিতে হবে, এবং এই বিক্ষোভকে রায়ট বলা যাবে না, এবং বিক্ষোভের বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন, এবং যে সংস্কার যে প্রক্রিয়া সেটিকে চলমান রাখতে হবে। অর্থাৎ এই সমস্ত কিছুর মূল সুরটা হচ্ছে হংকং এর যারা অধিবাসী সেখানে গণতান্ত্রিক ব্যবস্থাকে বজায় রাখতে হবে।
জি, আপনি এই যেটা কিনা বললেন যে 1989 সালে গণতান্ত্রিক যে আন্দোলন তিয়েনআনমেন স্কোয়ারে শুরু হয়েছিল সেটা, এবং তারপরে 1997 সালে যখন ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করল, তার আগে আমরা জানি যে দীর্ঘদিন হংকংবাসীরা একটা বিশেষ ধরনের আর্থসামাজিক ব্যবস্থায় থেকেছে এবং তাতে অভ্যস্ত ছিল। সেখান থেকে চীনের আর্থসামাজিক ব্যবস্থায় ফিরে যাওয়া বা ওটার সঙ্গে নিজেদেরকে জড়ানো, এবং এখন আবার সেখান থেকে অনেকটা বের হয়ে আসার একটা প্রয়াস, এরকম অনেকে মনে করছেন। আপনি কি ব্যাপারটাকে সেভাবে দেখেন?
হ্যাঁ, অনেকটা তাই। আসলে হংকংবাসী কতটুকু চীনের সাথে মিলে যেতে চাচ্ছিল কি চাচ্ছিল না, সেটা তো আসলে মূল্যায়ন করা হয়নি। বিশেষত যেহেতু চুক্তিটা হয়েছিল ব্রিটেন এবং গণচীনের মধ্যে, যেহেতু হংকং ছিল গণচীনের অংশ, এবং সেই অনুযায়ী ব্রিটেনকে, এবং ব্রিটেন মূলত এই গত 90 বছর ব্রিটেনে একটা লিজ ছিল, হ্যাঁ, সুতরাং সেই লিজটা সে আবার প্রত্যর্পণ করেছিল গণচীনের কাছে, সুতরাং সেই ভূমিটা প্রত্যর্পণ করে দিতে হবে। এখানে জনগণের আশা আকাঙ্ক্ষা মূল্যায়নে কোনো অবকাশ কোনো পক্ষেই রাখেনি, ফলে সেটাকে আসলে গণচীনের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু বলা হয়েছিল যে দুই রকম ব্যবস্থা সেখানে বজায় রাখতে হবে, কিন্তু গণচীন সেখানে শর্ত দিয়েছিল 50 বছরের মধ্যে হংকংকে আর্থসামাজিক রাজনৈতিক সবভাবে গণচীনের সাথে অঙ্গীভূত করে ফেলা হবে। কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে এই মুহূর্তে জনগণের আশা আকাঙ্ক্ষা কিন্তু এর বিপরীতে, তারা মনে করছে যে একনায়কতান্ত্রিক ব্যবস্থা বা এক ধরনের যে সমাজতান্ত্রিক ব্যবস্থা যেটা চীন দাবি করছে, এ ধরনের ব্যবস্থা সাথে তারা অভ্যস্ত নয় বা এ ধরনের ব্যবস্থা তারা পছন্দ করছে না। এর চেয়ে তারা যে ধরনের এনভায়রনমেন্টে ছিল, অর্থাৎ এক ধরনের গণতান্ত্রিক এবং এক ধরনের পুঁজিবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা, এটিকে তারা বজায় রাখতে চাচ্ছে এবং এটি এই স্ট্যাটাস কোটা বজায় রাখবার জন্যই অথবা এটিকে আরেকটু বিকশিত করবার জন্য তারা এই রিফর্ম প্রক্রিয়ার দাবিটি করছে। সুতরাং এই বিষয়টা আগামী দিনগুলোতেও কিন্তু গণচীনের জন্য একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে, কারণ হংকংয়ের এই যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সহসা স্তিমিত হয়ে যাবে বা প্রশমিত হবে বলে আমার কাছে মনে হয় না, বরং আকাঙ্ক্ষাটা বোধহয় আরো বাড়বে।
আপনি এই যে আকাঙ্ক্ষাটার কথা বলছেন, এটা যে জন্মসূত্রে তাদের যে গ্রন্থি বা আদি যে তাদের গ্রন্থি ছিল সেখান থেকে বের হয়ে এসে এই আকাঙ্ক্ষার পরিপূরণ করার জন্যে হংকংবাসীদের এই যে ইচ্ছে, এই যে ঐকান্তিক চাওয়া, এটাকে আপনি কতখানি বাস্তবসম্মত বলে মনে করছেন?
এটি একটি অত্যন্ত জটিল বিষয়, কারণ এখানে গণচীন চাবে না যে হংকংয়ে একটি ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা এবং এক ধরনের ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা দীর্ঘদিন ধরে বজায় থাকুক। কারণ আপনি তিয়ানমেন স্কয়ারের কথাটি বললেন, এবং গণচীন তার যে আসলে সমাজতন্ত্রের নামে যে একদলীয় সে শাসন ব্যবস্থা এবং মত প্রকাশ এবং বাকস্বাধীনতার যে অভাব এবং মানবাধিকারের যে বিষয়গুলো রয়েছে, এইগুলি নিয়ে চীন একটা অস্বস্তিতে রয়েছে, আন্তর্জাতিক একটা চাপের মুখে রয়েছে। এখন গণচীনে যদি, দুঃখিত, হংকংয়ে যদি আপনার এর বিপরীত একটা ব্যবস্থা দীর্ঘদিন ধরে বজায় থাকে, সেখানে চীনের যে শাসক গোষ্ঠী তারা ভয় পাচ্ছে যে এটি আবার গণচীনের যে অধিবাসী তারা আবার এই চিন্তাধারা অনুপ্রাণিত হন কিনা, এবং এটি আবার যে মূল ভূখণ্ড চায়নার সেখানে কোনো রাজনৈতিক সমস্যা তৈরি করে কিনা তিয়ানমেন স্কোয়ারের মতো। সুতরাং এটি একটি অস্বস্তিকর পরিবেশ গণচীনের জন্য, শুধু তার আভ্যন্তরীণ কারণও এবং তার আন্তর্জাতিক কারণও। এবং হংকং কিন্তু একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, এ ধরনের নানান বিক্ষোভ এই সমস্ত কিছু কিন্তু হংকং, গণচীন এবং এশিয়ার অর্থনীতির উপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলছে। সুতরাং যে বিষয়টা আজকে দাঁড়িয়েছে যে একদিকে গণচীন বিষয়গুলিকে যেমন সমাধানও করতে পারছে না, আবার অপরদিকে হংকং এ বাসীও যে তাদের যে দাবি দাওয়াগুলোকে যে বাস্তবায়ন করে ফেলবে সব সহসা সবকিছু, সেটিরও কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না। তো সবকিছু মিলে বিষয়টা আরো দীর্ঘদিন এরকমই থাকবে, কম বা বেশি, কখনো স্তিমিত হয়ে আসবে আবার কখনো গণবিক্ষোভ দেখা দেবে, এরকম ভাবেই চলতে থাকবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।
এই আপনি যেটা বলছেন ইতিহাস দিকে তাকিয়ে, যে 1989 সালের তিয়ানমেন স্কোয়ারের আন্দোলন, 1997 সালে চীনের কাছে হস্তান্তর, এবং তারপরে এখন এই যে বিচারার্থে প্রত্যর্পণ বিলের বিরোধিতা এবং সর্বসাম্প্রতিক সংস্কারের জন্য এই দাবি, এটা কি হংকংবাসীদের নতুন একটা সত্তার আবির্ভাবের ইঙ্গিত বহন করছে, নাকি তারা একটা অস্থিরতার মধ্যে আছে যে নিজেদের পরিচয় সঠিকভাবে নিজেরাই চিহ্নিত করতে পারছেন না?
তারা বোধহয় নিজেদের পরিচয়টা চিহ্নিত করতে পেরেছেন, নতুন সত্তা উনি বলছেন এই কারণে, কারণ এ ধরনের অ্যাসপিরেশনটা এ ধরনের সিস্টেমের সাথেই উনারা তারা ছিলেন। তারা যেই বিষয়টাতে ভয় পাচ্ছেন সেটা হচ্ছে যে গণচীনের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেলে পরিপূর্ণভাবে তারা যে এক ধরনের যে গণতান্ত্রিক চর্চা তারা করতে পারছে না, এক ধরনের যে বাক স্বাধীনতার বিষয়টা সেখানে রয়েছে, এক ধরনের যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটি যদি বিলোপ ঘটে, তাহলে তাদের জীবনযাত্রায় কি ধরনের তার প্রভাব পড়বে সেটি নিয়ে আসলে হংকংবাসী চিন্তিত। এবং সেই চিন্তার জায়গা থেকে অস্থিরতা জন্ম নিয়েছে, সেখান থেকে এক ধরনের বিদ্রোহের মনোভাবের জন্ম নিয়েছে। এবং তারা যেটা বুঝতে পারছে যে চুক্তি অনুযায়ী 50 বছর পরে কিন্তু হংকং পুরোপুরি চায়নার যে রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা সেটা পুরোপুরি অঙ্গীভূত হয়ে যাবে, এই বিষয়টা হংকংবাসী পছন্দ করছে না। আবার অন্যদিকে গণচীন অন্তর্ভুক্ত করবার করবার প্রশ্নে হংকংবাসীর কি চিন্তা ভাবনা করছে, এ ধরনের কোন গণভোট দিতেও কিন্তু গণচীন আগ্রহী নয়। গণচীন যেটা চাচ্ছে অনেকটা সেই চুক্তি কি বাস্তবায়ন করতে হবে যে কোনো ফর্মেই হোক, হ্যাঁ সেটাকে চাপিয়ে দেওয়ার ব্যাপার একটা রয়েছে গণচীনের পক্ষ থেকে, কিন্তু হংকংবাসীর যে ভিন্ন চিন্তা চেতনা করছে সেটাকে গণতান্ত্রিকভাবে ধারণ করা, তাদের চিন্তার আলোকে পদক্ষেপ নেয়া, এই পদক্ষেপ না নিয়ে গণচীনকে এক ধরনের শক্তি প্রয়োগের চিন্তা ভাবনা করতেই দেখা যাচ্ছে। সমস্ত কিছু মিলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে এবং সেই জটিলতা গণচীনের নীতির কারণেই খুব সহসা কাটবে বা অদূর ভবিষ্যতে কাটবে বলে মনে হচ্ছে না।
হংকংবাসীদের আশা আকাঙ্ক্ষা তা সে যেটাই হোক না কেন, চরিতার্থ হোক, এই আশাবাদের মধ্যে দিয়ে আমরা এখনকার এই সাক্ষাৎকারের ইতি টানছি। ডক্টর সাইদ ইফতেখার, আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।